মধ্যে অন্তত 52 জন অসামরিক ব্যক্তি ছিল। তারা অবশ্য বলেনি কতজন চরমপন্থী বা আদৌ কোনো চরমপন্থী নিহত হয়েছে কিনা। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন, সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
সাবরিনা চৌধুরী, এই মাত্র যেটা আপনাদেরকে বললেন, অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন, এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। এইমাত্র শেগুফতা নাসরিন কুইনের কাছে বিশ্ব সংবাদেই আমরা শুনেছি নেপালের কাঠমান্ডুতে অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিলেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিলেন সার্ক অন্তর্গত পাকিস্তান সহ অন্যান্য দেশের সরকার প্রধানেরা। এবং সার্ক শীর্ষ সম্মেলন নিয়েই আমাদের আলোচনায় আজকের অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর ইমতিয়াজ আহমেদ, রয়েছেন ঢাকা থেকেই ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের গবেষক শাফকাত মুনির, এবং থাকছেন নতুন দিল্লি থেকে দি টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ জয়ন্ত রায় চৌধুরী। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছে আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলেই বাধিত হব। আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল পাত্র সমাজ বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, কল করছেন নতুন দিল্লি ভারত থেকে প্রফেসর অমিতাভ বসু। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি।
আগে
কাঠমান্ডুতে চলমান সার্ক সম্মেলনে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের কাছে সন্ত্রাসবাদ দমন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ এশিয়ার অঞ্চলের সাধারণ মানুষের আশা যে সার্ক নেতৃবর্গ এই বিষয়ের ওপর খোলামেলা আলোচনা করবেন এবং সর্বান্তঃকরণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমবেত প্রতিরোধ গড়ে তুলবেন। এই পরিপ্রেক্ষিতে এই সম্মেলনের মাঝে দ্বিপাক্ষিক আলোচনা, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত জরুরি। এই দ্বিপাক্ষিক আলোচনা কতখানি সম্ভবপর এবং সার্ক সম্মেলন পুরনো ইতিহাসকে ভুল প্রমাণ করে কতখানি ফলপ্রসূ হতে পারে, এইটাই এখন জিজ্ঞাস্য। ধন্যবাদ।
ধন্যবাদ অমিতাভ বসু। অমিতাভ বসুর হাতের কাছেই রয়েছেন নতুন দিল্লিতে জয়ন্ত রায় চৌধুরী, তাঁর কাছেই যাচ্ছি। জয়ন্তবাবু, সার্কের ভূমিকা সন্ত্রাস দমন বা সন্ত্রাস প্রতিরোধ নিয়ে আপনার মূল্যায়ন।
সার্ক অবশ্যই সন্ত্রাস দমনের সম্বন্ধে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, তবে সেটা বেশিরভাগ বাইল্যাটারাল বেসিসে হয়েছে, সেটা অ্যাজ আ রিজিওনাল গ্রুপ হিসেবে খুব একটা কার্যরত হয়নি।
সার্ক তো পারে না কন্টেনশাস ইস্যু নিয়ে কোনো আলোচনা
তারা সন্ত্রাস দমন করবে, কিন্তু তার কোন কার্যরত কোন রূপ রূপায়ণ এখন অব্দি হয়নি, হওয়া আশাও করা যায় না সত্যি কথা বলতে। যেহেতু আমরা জানি ভারত পাকিস্তানের পূর্ব ইতিহাসের জন্য মনে হয় না সেটা খুব একটা এগাবে। তবে হ্যাঁ, বাইলেটারাল বেসিসে সাব রিজনাল কোঅপারেশন যাকে বলে সেখানে অনেকটা এগিয়ে গেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সন্ত্রাস দমনের খুবই বলবো খুবই সুষ্ঠু আলোচনা হয়েছে এবং খুবই কার্যরত আলোচনা হয়েছে। দেখাই যাচ্ছে যে পশ্চিম বাংলায় বর্ধমান ব্লাস্ট যেটা রিসেন্টলি হয়েছিল সে ব্যাপারে দু সাইড দুপক্ষই এক অন্যজনকে খুবই সাহায্য দিচ্ছে, কারণ এটা একটা ক্রস বর্ডার টেরোরিজমের একটা ইঙ্গিত যেটা আমরা পাচ্ছি।
জি, বিষয়টি নিয়ে আমরা প্রফেসর ইমতিয়াজের কাছে যাবার আগে আমরা জানি যে যেহেতু শফকাত মুনির নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করছেন, তো শফকাত মুনির আপনার মূল্যায়ন কি সার্কের ভূমিকা সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে?
ধন্যবাদ। সার্ক কিন্তু অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলোর থেকেও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ে বলতে গেলে পথিকৃৎ ভূমিকা পালন করেছে, কেননা 1987 সালে সার্ক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ক একটি সাপ্রেশন অফ কনভেনশন ফর দ্য সাপ্রেশন অফ টেরোরিজম স্বাক্ষর করে। এরপরে আবার গত 10 বছর আগে 2004 একটি এডিশনাল প্রোটোকল স্বাক্ষরিত হয় যা মূলত সন্ত্রাস ও জঙ্গিবাদের অর্থায়নকে মোকাবেলা করার জন্য করা হয়েছে। কিন্তু দুঃখে বা পরিতাপের বিষয় এই যে এই কনভেনশন এবং এডিশনাল প্রোটোকল থাকা সত্ত্বেও যখন অন্যান্য আঞ্চলিক সংস্থা যেমন আসিয়ান অনেক দূরে এগিয়ে গেছে, সার্কের পক্ষ থেকে আমরা সে ধরনের অগ্রগতি দেখতে পাইনি। এর একটা প্রধান কারণ জয়ন্তবাবু একটু আগেই বললেন যে দ্বিপাক্ষিক আস্থার অভাব, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিদ্যমান সমস্যাদি তা এক্ষেত্রে একটি অন্তরায় সৃষ্টি করে। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ক যারা আমরা কাজ করছি বা গবেষণাতে নিযুক্ত আছি, আমরা মনে করি যে সার্ক আঞ্চলিক সংস্থা হিসেবে এ বিষয়ে একটি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা কিন্তু পালন করতে পারে। আমি একমত যে হ্যাঁ, সার্কে কনটেনশাস ইস্যুস ডিসকাস করা হয় না, তবে আঞ্চলিক সহযোগিতা ক্ষেত্র তৈরির ক্ষেত্রে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা তৈরির ক্ষেত্রে সার্কের কিন্তু একটা ভূমিকা রয়েছে। ইতিমধ্যে কিছু ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক সার্ক তৈরি করেছে, যেমন সার্ক টেরোরিস্ট ইনসিডেন্ট মনিটরিং ডেস্ক একটা তৈরি করা হয়েছে কলম্বোতে, কিন্তু সেগুলোর কোনো কিছুর মধ্যেই আমরা কোনো প্রাণের সঞ্চার দেখতে পাচ্ছি না। আমরা চাই যে সার্ক আঞ্চলিক একটি সংগঠন হিসেবে এ বিষয়ে একটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং এ বিষয়ে অনেক কাজ করা রয়েছে, এবং আমি এ বিষয়ে আরো পরে আরো আলোকপাত করতে চাই।
আমরা এই মাত্র একজন সাংবাদিকের মূল্যায়ন শুনলাম, একজন গবেষকের বিশ্লেষণ শুনলাম, এবার আমরা শুনতে চাই আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই বিষয়টির ওপর কিভাবে আলোকপাত করবেন আপনি প্রফেসর ইমতিয়াজ আহমেদ।
ধন্যবাদ। আসলে জিনিসটা একটু দেখা দরকার যে 20th century যেই সন্ত্রাস ছিল বা মোকাবেলা করার যেই উপায়গুলো ছিল সেটা এই শতাব্দীতে এসে তার রেলেভেন্স আমি মনে করি অনেকটা হারিয়ে গেছে বা আরো জটিল হয়ে গেছে। সার্কের কি কনভেনশন এমনকি এডিশনাল প্রোটোকল এগুলি সবকিছু কিন্তু স্টেট সেন্ট্রিক, কিন্তু মনে রাখতে হবে এখনকার যে সন্ত্রাস এটা মূলত নন স্টেট, এবং যেহেতু মূলত নন স্টেট, নন স্টেটের মধ্যে যে আদান প্রদান হয়েছে এটা প্রচন্ড কমপ্লেক্স হয়ে গেছে। এটা একে কেউ পাকিস্তানি, কেউ ভারতীয়, কেউ বাংলাদেশি, এর মধ্যে বাংলাদেশের ভারত, বাংলাদেশ পাকিস্তানের বাইরে, এই যে কাঠামোটা এটা কিন্তু 20th century সন্ত্রাসের সাথে তুলনা করলে চলবে না। এবং ওই যে রাষ্ট্র কেন্দ্রিক উপায়ে যেভাবে মোকাবেলার করার চেষ্টা করা হচ্ছে সেটাও দিয়েও কিন্তু সম্ভব না, যার জন্য বারবার কিন্তু মার খাচ্ছে। এখানে নন স্টেটটা যেহেতু নতুন ধরনের স্ট্রাকচার প্রয়োজন, নতুন চিন্তা ভাবনা করা দরকার, নতুন ধরনের সম্পর্ক করা দরকার, সেই জায়গায় আমি মনে করি না এখন পর্যন্ত এই রাষ্ট্রগুলো সেদিকে যাচ্ছে।
আমরা নতুন দিল্লি থেকে ঢাকা হয়ে এখন চলে যাচ্ছি সূর্য সেনের শহর চট্টগ্রামে, সেখানে রয়েছেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি জি।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক সম্মেলনের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধিতে বহুমাত্রিক যোগাযোগের চুক্তি হলে সার্কভুক্ত দেশগুলো শতভাগ উপকৃত হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, সার্কভুক্ত দেশ সমূহে সন্ত্রাস মোকাবেলা করতে দেশগুলো কতটুকু ভূমিকা রাখতে পারবে, ভারত ও পাকিস্তান তাদের সমস্যা সমূহ সমাধানে কতটুকু সফল হতে পারবে।
প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আমরা আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে একদিন আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে আঞ্চলিক বাণিজ্য, আঞ্চলিক অর্থনীতির শ্রীবৃদ্ধি ইত্যাদি বিষয়ে সার্ক কি রকম ভূমিকা রাখতে পারে, এবং সার্ক আফ্রিকি ইউনিয়ন বা আসিয়ান বা ইউরোপীয় ইউনিয়নের মতো একটা গোষ্ঠী হয়ে গড়ে উঠতে পারে কিনা, এবং সেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক কতটা কতটা কাজ করে বা করছে, আপনার কি মনে হয়?
আসলে মানুষ যেহেতু উদাহরণ দ্বারা চালিত মানুষ, বলাই হয় যে মানুষ উদাহরণ দেখে চলে, এবং বর্তমানে সার্কের বিষয়ে মনে রাখতে হবে যে মাথার মধ্যে উদাহরণটা হয় ইউরোপিয়ান ইউনিয়ন না হলে আসিয়ান হয়ে আছে, এবং যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন বা আসিয়ান হয়ে আছে, বোঝাই যাচ্ছে যে সার্কের মধ্যে যে অ্যাসপিরেশন সেটা হলো হয় আসিয়ানের কাছাকাছি যাওয়া না হলে ইউরোপিয়ান ইউনিয়নে যাওয়া। এবং কথা হচ্ছে যে সেই মাইন্ডসেটটা কিন্তু এখনো তৈরি হয়নি, যে কানেক্টিভিটি অফ মাইন্ডের যে ব্যাপারটা হলো, এবং বিশেষ করে পাকিস্তান ভারত যদি নিয়ে আসি তাহলে আরো বলতে গেলে কানেক্টিভিটি অফ মাইন্ড নেই, মানে দুজনের মধ্যে যেই সম্পর্ক, কি ইয়াং প্রফেশনাল, কি ছাত্র, কি চিন্তা ভাবনায়, কি কারিকুলামে, এডুকেশনে, কোনোটাই নেই। তো সেরকম একটা পরিপ্রেক্ষিতে জোর করে চাপিয়ে দেওয়া অন্য কানেক্টিভিটি কিন্তু সম্ভব না। কিছুটা হয়তো যাওয়া যেতে পারে, অ্যাগ্রিমেন্ট হয়তো হতে পারে, কিন্তু যখন ইমপ্লিমেন্টেশনে যাবে তখনই কিন্তু এই কানেক্টিভিটি অফ মাইন্ডের বিষয়টা চলে আসবে এবং তখনই বাধা আসবে। এবং বারবার আমরা তাই দেখছি, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বহু আগে থেকে কিন্তু এই কানেক্টিভিটি অফ মাইন্ডের ব্যাপারে যথেষ্ট ইনভেস্ট করেছে, ইনভেস্ট করার পরে তাদের ইউরোপিয়ানের সেই কারিকুলাম, যদি বলি ইউরোপিয়ান এডুকেশন, এমনকি ডিগ্রি ব্যাপারে সবকিছুর মধ্যে কিন্তু পরিবর্তন এনেছে। এমনকি জার্মানি ফ্রান্সের যে হেইট লিটারেচার সেটাও কিন্তু দুজনে বাদ দিয়েছে যেটা আগে ছিল। তো সেই জায়গায় যদি আমি না যাই, আমি যদি ওই কানেক্টিভিটি অফ মাইন্ড না মধ্যে যদি না পৌঁছতে পারি, তাহলে দেখা যাবে যে আমি বারবার এই আলোচনা করছি কিন্তু কোনো ব্রেক থ্রু হচ্ছে না। এখানে খুব তাড়াতাড়ি বলে রাখি যে একটা সম্ভাবনা ছিল, যদিও অনেকে আশা করেছিলেন যে নরেন্দ্র মোদী বিশেষ করে নতুনত্ব নিয়ে আসবেন, যেহেতু বেশ কতগুলো নতুনত্ব তিনি এনেছেন ক্ষমতায় আসার পরে গত ছয় মাসে, সেদিকে অনেকের আশা ছিল, কিন্তু দেখা গেল যে ওই 3-5 বছরের ভিসা দিবেন বিজনেসে, এই থেকে আর কিছু মানে এর থেকে বেশি কিছু বলতে পারলেন না। এর কারণ হচ্ছে যে সার্ক মূলত একটা আমলাতান্ত্রিকতার মধ্যে পড়ে গেছে, একটা স্টেট সেন্ট্রিক কাঠামোর মধ্যে পড়ে গেছে। সেখানে যদি নতুনত্ব আনতে হয় তাহলে বড় ধরনের লিডারশিপ দরকার, সেই লিডারশিপ আপাতত আমরা দেখতে পাচ্ছি না।
জয়ন্ত রায়চৌধুরী, ইদানিং আমরা একটা গুঞ্জন শুনছি, সার্ক কেন্দ্রিক গুঞ্জন, যেখানে চীনের সার্কে অন্তর্ভুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনি এরকম শুনেছেন কিছু?
না, চীনের সার্কে অন্তর্ভুক্তির কথা শুধু গুজব হিসেবেই রয়েছে এখন অব্দি। চীন কোন রকমের এতে বলেনি যে তিনি সার্কের সদস্য হতে চান, এরকম কোনো কথা চীন বলেনি। চীন অবজার্ভার স্ট্যাটাস চেয়েছিল এবং সেটা তাকে দেওয়া হয়েছে। চীন অবভিয়াসলি পাঁচখানা সার্ক দেশের সঙ্গে তার বর্ডার আছে, অনেকভাবেই চীন ইকোনমিক টাইজ আছে, স্ট্রং ইকোনমিক টাইজ আছে, অনেকেরই লার্জেস্ট ট্রেড পার্টনার চীন। চীন ন্যাচারালি একটা বড় প্লেয়ার সার্ক রিজনে, কিন্তু এখনো অব্দি তারা SAARC+1 যেটা অনেকে বলে উঠেছিল মালদ্বীপস এর সার্ক কনফারেন্সের সময়, সেরকম কোন কথা চীন কিন্তু ওঠায়নি এখন অব্দি।
শাফকাত মনির কিছু যোগ করবেন?
আমি অধ্যাপক ইমতিয়াজ এর কথা জের ধরে বলতে চাই। অধ্যাপক ইমতিয়াজ এবং আমি দুজনেই দুদিন আগে আমরা কাঠমান্ডুতে একটি সম্মেলনে অংশগ্রহণ করছিলাম।
হ্যাঁ, আমরা কথা বলেছিলাম তো সেই সময় আপনাদের সঙ্গে। প্রতিপাদ্য
বিষয় ছিল যে সার্ক সম্মেলনের কাছ থেকে আমাদের প্রত্যাশা বা আমাদের ভাবনা। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত যে শুধুমাত্র ফিজিক্যাল কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে পারবো না। এখানে একটি দক্ষিণ এশীয় আইডেন্টিটি বা দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে একটি মানসিক যোগাযোগের ক্ষেত্র কিন্তু স্থাপন করতে হবে, কারণ শুধুমাত্র ফিজিক্যাল কানেক্টিভিটি, আমরা 3-5 বছরের ভিসার কথা বলছি, আরো রাস্তা তৈরির কথা বলছি, এগুলো অত্যন্ত উত্তম পদক্ষেপ, কিন্তু সে সাথে আমরা এও দেখছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বিদ্যমান যে সমস্যাটি রয়েছে তার কারণে কিন্তু সার্কের ক্ষেত্রে প্রগতির ক্ষেত্রে কি বড় অন্তরায়। অত্যন্ত বেদনাদায়ক বিষয় এই যে আজকে ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক তো হচ্ছেই না, বরং তাদের পারস্পরিক কোনো কুশলাদি বিনিময় পর্যন্ত তাদের মধ্যে হয়নি আজ সম্মেলন যখন শুরু হয়েছে। এমন অবস্থায় আমরা মনে হয় না শুধুমাত্র ফিজিক্যাল কানেক্টিভিটির মাধ্যমে এই আটটি দেশকে আরো কাছে নিয়ে আসতে পারবো, এখানে ফিজিক্যাল কানেক্টিভিটির পাশাপাশি আমাদের একটা মাইন্ডসেট বা মানসিক পট পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।
মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ,
আমি আপনার পরে আগে একটা জিনিস বলি, আজকে 26/11, হয়তো অনেকেরই যারা বাকি যারা বলছেন কথা তারা হয়তো ভুলে গেছেন যে আজকের দিনে 6 বছর আগে মুম্বাইতে 166 জন লোক নিজেদের প্রাণ হারিয়েছিল।
অবশ্যই
সেই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে একটু মুশকিল হয়ে যায়,
হ্যাঁ একটু
ইমোশনাল, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ কিছু আলোচনায় বসতে, সেটা কি তারা ভুলে যাচ্ছেন? ইতিহাস কিন্তু খুব রিসেন্ট, খুব পুরনো ইতিহাস কিন্তু এটা নয়। সেই জন্য এই কথাটা যে ভারত আর পাকিস্তানের রিলেশনশিপের জন্য হোস্টেজ হয়ে রয়েছে স্যার, আমার মনে হয় এটা একটু মুশকিল বলা।
না অবশ্যই মুম্বাই দুর্ঘটনা ঘটনার হতাহতদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে, আমরাও সহমর্মিতা প্রকাশ করছি। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে এবার কল করছেন জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম,
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠা হয়, কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে সার্ক তেমন ইতিবাচক ভূমিকা পালন করতে পেরেছে? যেমন ধরেন ভারত পাকিস্তানের দীর্ঘদিনের কাশ্মীর সমস্যা সংক্রান্ত, বা হালের ভারত বাংলাদেশের অনুপ্রবেশ সমস্যা, বা তিস্তার জলবন্টনের মতো সমস্যা। তো তাহলে কি সার্ক, মানে যার এবারের মোটো রয়েছে যে ডিপার ইন্টিগ্রেশন ফর পিস অ্যান্ড প্রসপারিটি, তা কি কেবল কাগজ কলমের একটি স্লোগান হয়ে থেকে যাবে, নাকি বাস্তব ক্ষেত্রেও তার কাজের রূপায়ন দেখা যাবে? ধন্যবাদ।
ধন্যবাদ জিয়াউর রহমান। জয়ন্ত রায়চৌধুরী, আমরা এর আগেও আপনার সঙ্গে কথা বলেছি এবং আপনার কাছ থেকে জানতে পেরেছিলাম যে দিল্লিতে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধি দল, কয়েকজন সাংসদ গিয়েছিলেন কদিন আগেই, এবং আপনি জানেন যে তিস্তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা ইস্যু রয়েছে। তো তিস্তার ব্যাপারে মানে এটা জানার পরেও আমরা জানতে চাইছি যে কনটেনশাস ইস্যু নিয়ে আলোচনা হয় না স্যারকে, কিন্তু তিস্তার ব্যাপারটায় বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সার্কের সময়ে সাইডলাইনে কোনো আলোচনা বা কোনো কথাবার্তা হতে পারে কিনা বা হচ্ছে কিনা?
যতদূর আমি জানি যে এবার যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলাদা একটা বৈঠক হচ্ছে, এবং তাতে তিস্তা এবং ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট দুটো নিয়েই কথাবার্তা হওয়ার কথা আছে। ভারতের সাইড থেকে তরফ থেকে বলা যেতে পারে এই যে ভারতীয় নেতাদের ইচ্ছা দুটোই এগিয়ে যাক, দুটোই হোক, কিন্তু তার টাইমিংটা, কারণ ভারত আপনার মনে রাখতে হবে একটা ফেডারেল নেশন, সেখানে ন্যাচারালি স্টেট গভর্নমেন্টদেরও সাথে নিয়ে এগাতে হয় ফরেন পলিসির ইস্যুতেও, যদিও সেন্টারের প্রেরোগেটিভ ফরেন পলিসি, তবুও সেই জন্য হয়তো কিছু সময় লাগতে পারে। সেটা আগের সরকারও বলেছিল, এই সরকারও একই কথা বলে আসছে যে তাদের ফরেন পলিসি স্ট্যান্স টুয়ার্ড বাংলাদেশ একেবারেই বদলায়নি, এবং এই দুটো ইস্যুতেই তারা একমত বাংলাদেশের সঙ্গে, দুটোই দরকার আছে, এলবিএ এবং তিস্তা এগ্রিমেন্ট চুক্তি, এবং তারা করবে। যেহেতু তাদের একটা ব্রুট মেজরিটি আছে লোকসভাতে, এলবিএটা করা খুব একটা মুশকিল নয়। তিস্তা এগ্রিমেন্টটা অবশ্যই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যতক্ষণ না কথাবার্তা শেষ হচ্ছে ততক্ষণ হয়তো এগিয়ে যেতে পারবে না।
আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, সেটা হচ্ছে যে ছিটমহল সংশ্লিষ্ট একটা খবর আজকে বের হয়েছে রাজ্যসভায় বোধহয় এটা নিয়ে, তো এটার উপরে একটু ব্যাখ্যা দিতে পারবেন, আলোকপাত করবেন?
আপনার এই খবরটা আমি এক্স্যাক্টলি খেয়াল করতে পারছি না কি, তবে মোটামুটি যা কথা হয়েছে ছিটমহলের সবার সঙ্গেই কথাবার্তা বলেছে, ছিটমহলের কয়েকটা সার্ভেও হয়েছে,
এবং লোকেরা মোটামুটি রাজি। একটা যতদূর আমি বুঝতে পারছি আপনি ইঙ্গিত দিচ্ছেন যে এলবি এর উপরে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট সেটা তৈরি হয়ে গেছে, সেটা রেডি রয়েছে, এবং সেই রিপোর্টে তারা বেশ কয়েকটা বদলা চেঞ্জেস এনেছে এলবি অ্যাগ্রিমেন্টের, যাতে লোকেদের লোকাল কনসার্নস গুলো যাতে অ্যাড্রেসড হয়, যেমনি যারা আর কি ভারতবর্ষের জন্য অপ করতে চাইছে তাদের কি দেওয়া হবে, যারা জমি লুজ করছে ছিটমহলে এবং ভারতবর্ষে চলে আসতে চাইছে তাদের কি দেওয়া হবে, ছিটমহল যেগুলো ভারতবর্ষ নিয়ে নেবে বাংলাদেশ থেকে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কি করা হবে, কিছু কিছু কনসার্নস আছে লোকাল কনসার্নস, সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমরা আলোচনা করছি অষ্টাদশ সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে। এই অনুষ্ঠানে উত্তরদাতা প্যানেলে আজকে রয়েছেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ, রয়েছেন গবেষক শফকাত মনির, এবং নতুন দিল্লি থেকে রয়েছেন টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ জয়ন্ত রায় চৌধুরী।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
আমাদের এবারের কলার এ কে এম মুস্তফা হাতিয়া নোয়াখালী থেকে। হ্যালো,
আমি এ কে এম মুস্তফা চৌমনি বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি।
জি,
আমি মনে করছি যে অষ্টাদশ সার্ক সম্মেলনে বিশ্বের দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশসমূহের সমৃদ্ধির লক্ষ্যে মিলন মেলা, যা সন্ত্রাস প্রতিরোধ, জনগুরুত্বপূর্ণ তথ্য, শিক্ষামূলক ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ইত্যাদিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। শান্তিপ্রিয় নাগরিকেরা সন্ত্রাস, জানমালের নিরাপত্তাহীনতা, প্রাণহানির মতো ঘটনা আগামীতে আর দেখতে চায় না। কাঠমান্ডুর এই সার্ক সম্মেলন সকল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বন্ধুত্বের ভূমিকায় একে অপরের প্রতি সৌহার্দ্যমূলক গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা করতে পারে, এই আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
প্রফেসর ইমতিয়াজ, আপনি মুস্তফা সাহেবের মন্তব্যের উপর মন্তব্য করবেন?
না, মানে তার তো কোন প্রশ্ন ছিল না, মানে আমি মনে হয় না কিছু বলার আছে।
জি, শফকাত মুনির। আমরা এবার চলে যাচ্ছি ঢাকায়। ঢাকা থেকে কল করছেন রুবাবা আনোয়ার। হ্যালো,
আমি ঢাকা থেকে রুবাবা আনোয়ার বলছি। একটি অনলাইন প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশ সমূহের জিডিপি যোগ করলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির সমান হয়, এই পোটেনশিয়ালিটি আমরা কতটা বাস্তবায়ন করতে পেরেছি, আর এখনো কি কি চ্যালেঞ্জ রয়েছে যে 18তম সম্মেলনে আলোচিত ও প্রভাবিত হতে পারে? ধন্যবাদ।
হ্যাঁ, আমার মনে হয় বেশ ভালো প্রশ্ন করেছেন রুবাবা আনোয়ার। জিডিপির দিক থেকে যদি যুক্তরাষ্ট্রকে আমরা এক নম্বর দেশ বিবেচনা করি এবং চীনকে দু নম্বর, তারপরেই বলা যায় যে সার্কভুক্ত দেশগুলোর মিলিত জিডিপি তিন নম্বর অবস্থানে আসে। তো প্রফেসর ইমতিয়াজ,
না এটা ঠিক হবে না। জিডিপি দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় অনেক ভুল হয়ে যাবে, কারণ যেই দারিদ্র সীমার যেই এত মানে এত বড় অঙ্ক জনগণ কি বলা হয় দক্ষিণ এশিয়া আছে, মূল ভারতেই মনে হয় 400 মিলিয়নের উপরে আছে, বাংলাদেশ পাকিস্তান মিলে তো আরো কঠিন অবস্থায়। তার উপর যদি আমি শিক্ষার হার ধরি সেটাও খুবই একটা বিশ্রী অবস্থায় আছে। আমি মনে করি না এইভাবেই বিবেচনা করা দরকার। তবে যে চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, যে চ্যালেঞ্জ কিন্তু আসলেই বড়। মনে রাখতে হবে যেটা হয়তো প্রশ্ন উঠেছিল চীনের ব্যাপারে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে প্রতিটি এই আটটা দেশই বলতে গেলে তাদের লার্জেস্ট ট্রেডিং রেজিম কিন্তু চীন হয়ে গেছে, এমনকি ভারতেরও লার্জেস্ট ট্রেডিং রেজিম কিন্তু চীন। এখানে সমস্যা একটা দাঁড়াচ্ছে, যেটা হলো যে চীন যখন ভারতের সাথে বায়োলেট্রাল যখন সম্পর্ক করেন, যখন চীনের প্রেসিডেন্ট একেবারে গুজরাটে যে প্রোটোকল ভেঙে যখন তার সফর শুরু করে, সেটা নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা হয় না, কিন্তু একই জিনিস যখন অন্য দেশ করতে চায় বা করার ইচ্ছা পোষণ করে তখন ভারতের একটা আপত্তি থাকে, সেখানে একটা মাইন্ডসেটের পরিবর্তন করা দরকার। কারণ আমরা কিন্তু ষাট দশকে নেই বা বিংশ শতাব্দীতে নেই, এখানে কতগুলো জিনিস চলে এসেছে সেটা খেয়াল রাখা দরকার। এবং সেখানে আমার মনে হয় এই যে অবজারভার স্ট্যাটাসের ব্যাপারেও কিন্তু চীনের ভাইস প্রিমিয়ার, ভাইস ফরেন মিনিস্টার যিনি ছিলেন, তার ভাষণে বলেছেন যে তারা দেখতে চায়, শব্দটা ইংরেজিতে উঠেছে ইলিভেটেড, তারা তাদের রোলটাকে আরো ইলিভেটেড করতে চাচ্ছেন। এবং একটা কথা কিন্তু উঠেছিল যে অবজারভার স্ট্যাটাস যেটা আছে, যারা সেখানে শুধু চীন না, ইউরোপিয়ান ইউনিয়ন একাধিক দেশ আছে, তারাও বলতে চাচ্ছে যে তাদের রোলটা যেন খালি এসে দেখা বসে না থাকে, এখানে তারা একটা বড় রোল প্লে করতে চাচ্ছে। এবং চীন কোন সন্দেহ নেই রোল প্লে করতে চাচ্ছে, বায়োলেটারালি কিন্তু তারা এমনিতেই রোল প্লে করছে। সেই জায়গায় আমি মনে করি দক্ষিণ এশিয়ার একটা লিডারশিপ প্রয়োজন, যারা দেখবে যে আমি নতুন শতাব্দীতে আছি এবং এই যে চীনের যে অর্থনৈতিক যেভাবে জেগে উঠেছে তার সাথে আমি কতখানি লাভ করতে পারি। নাহলে দেখা যাবে যে বায়োলেটারালিতে যখন হয় তাতে কিন্তু চীনই লাভ করছে, পুরো দক্ষিণ এশিয়া যেভাবে লাভ করতে পারে সেভাবে লাভ করছে না। যার জন্য চ্যালেঞ্জটা আমি এখনো মনে করি ওই মাইন্ডের ব্যাপারে, মাইন্ডসেটটা যদি পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু আমি মনে করি না স্যার খুব সামনে যাবে।
এই মাইন্ডসেট পরিবর্তনের ব্যাপারে এ পর্যন্ত কোনো রকম ফের হয়েছে বলে আপনি মনে করেন জয়ন্ত রায় চৌধুরী?
না, প্রথমত একটা ছোট তথ্য আমি একটু ঠিক করি, যে আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার ভারতবর্ষের, দ্যাট ইজ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, এখনো কিন্তু চায়না প্রথম স্থান নাইনি। চায়না $70 বিলিয়ন আমাদের সঙ্গে ট্রেড আছে, ইউরোপিয়ান ইউনিয়নের একটু তার থেকে বেশি। না দাদা, একটু ভুল আছে, এই মুহূর্তে কিন্তু চীন নয়, যাই হোক সেটা আলাদা কথা। তার কিছুটা কারণ, যে কারণ আয়রন ওর ট্রেড কমে গেছে এবং ইন্ডিয়া বাকি যে চায়নার থেকে যে কেনাকাটা করতো সেটাও কিছুটা কমেছে। তবে হ্যাঁ, মাইন্ডসেটের নিশ্চয়ই একটা দরকার আছে আমাদের বদলানো, সিকিউরিটি মাইন্ডসেট থেকে এগিয়ে গিয়ে আমাদের একটা ট্রেড ডিপ্লোমেসি মাইন্ডসেটের দিকে যাওয়ার দরকার আছে। কিন্তু হ্যাঁ, সম্পূর্ণভাবে সিকিউরিটি না চীন অগ্রাহ্য করবে, না ভারতবর্ষ অগ্রাহ্য করবে, না নেপাল অগ্রাহ্য করবে, সেই জন্য কিছু বাস্তবায়ন করতে হয়তো কিছু সময় লাগবে। কিন্তু হ্যাঁ, অবজারভার স্টেটাস ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, অস্ট্রেলিয়া, এদের সবাইকেই তাদের আরো একটু এলিভেটেড স্টেটাস দিতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে এরা সবাই আমাদের প্রতিবেশী, মাঝখানে একটা শুধু ওশেনের তফাত আছে, চায়না তো বর্ডারের উপরে আছেই, অস্ট্রেলিয়া আমাদের থেকে খুব বেশি দূরে কিন্তু নয়। এবং আমাদের যেহেতু প্রত্যেকটা দেশ এনার্জি হাংরি দেশ, আমরা রিসোর্স রিচ কান্ট্রিদের সঙ্গে আমাদের আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক করতে হবে। হয়তো একদিক দিয়ে বাংলাদেশ আর চায়না কম্পিটিটর ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, কিন্তু অন্যদিকে ন্যাচারালি বাংলাদেশ আর চায়না একসঙ্গে কাজ করবে, ভারত এবং চায়নাও একসঙ্গে কাজ করছে। এটাতে আমার মনে হয় না এগিয়ে গিয়ে ভারত সরকার খুব একটা কিছু অসুবিধা করবে। যেখানে ট্রেড ডিপ্লোমেসির কথা, সেখানে সার্কের প্রত্যেকটা দেশই আমার মনে হয় চায়নার সঙ্গে এনগেজ করে রেখেছে। হ্যাঁ, উনি যেটা বললেন যে সত্যি কথাই, যে আমরা যদি একত্র হয়ে যদি কারোর সঙ্গে কথা বলি ট্রেড নিয়ে, তাহলে পরে সেটা আরো একটু জোরদার হয়। সেটা এখন অব্দি হয়ে উঠতে পারেনি, কারণ সার্ক নিজের মধ্যে খুব একটা সার্থক হয়ে ওঠেনি। সাব রিজিনাল গ্রুপিং যেগুলো চিন্তা করা হয়েছে সেটা বরঞ্চ বেশি বাস্তবায়ন হবার সম্ভাবনা আছে। বিমস্টেক যদিও উঠে এখনো তৈরি হয়ে ওঠেনি, কিন্তু বিমস্টেক এর সম্ভাবনা আমার নিজের মনে হয় সার্কের থেকে বেশি ভালো। আরো সাব রিজিনাল গ্রুপিং এর কথা হয়েছে, যেখানে ইস্টার্ন ইন্ডিয়ান স্টেটস, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার থাকবে, সেগুলো আমার মনে হয় বাস্তবায়ন আরো বেশি তাড়াতাড়ি হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই যখন আমরা আসিয়ানের সঙ্গে কথা বলি, আসিয়ানের সঙ্গে ইন্ডিয়া এফটিএ করেছে, যদি সার্কের সঙ্গে এফটিএ করে সেই যে বেনিফিট গুলো ইন্ডিয়া পেতে পেরেছে আসিয়ান ইন্ডিয়া এফটিএ তে, সেটা বাংলাদেশ বা নেপালও পেতে পারবে। কিন্তু বাংলাদেশ যদি আলাদা করে হয়তো ডিসকাশনের নামে নিশ্চয়ই সেটা পেয়ে উঠতে নাও পারে। সেই জন্য আমাদের দরকার যে হয় সার্ককে বাস্তবায়ন করি, আর না হলে কোনো সাব রিজনাল গ্রুপিং কে আমরা বাস্তবায়ন করি, যেটা বাকি ট্রেডিং ব্লকস যেগুলো আছে, যেগুলো গড়ে উঠেছে আসিয়ান, টিপিপি ধরে উঠছে, ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, এদের জিসিসি, এদের সঙ্গে আমরা যাতে ভালোভাবে কথা বলতে পারি এবং ঠিক আমাদের যতটা উপযুক্ত ততটা আমরা ট্রেড বেনিফিটস নিতে পারি।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যেকার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক এ সবকিছুর মাঝখানে নিরাপত্তার বিষয়টা বেশ কাঁটার মতন হয়ে রয়েছে বলে অনেকে ধারণা, বিশেষ করে আজকে মুম্বাই ঘটনার বর্ষপূর্তিতে এ কথাটা আরো স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। তো শফকাত মুনির, আপনি এ ব্যাপারে আলোকপাত করবেন?
নিরাপত্তার বিষয়টি কাটার মতো কিন্তু গত 30 বছর থেকেই সার্কের ক্ষেত্রে হয়ে রয়েছে। আজকে 26, আমি প্রথমে বলতে চাই যে আমি আপনি একটু আগে যেটা বললেন যে আমরা মুম্বাই ঘটনার ব্যাপারে সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছি, এবং জয়ন্তবাবু যে কথাটা বলছিলেন যে হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে এরকম একটি সংবেদনশীল সময়ে হয়তোবা এই এগিয়ে গিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা করাটা হয়তো কিছুটা ডিফিকাল্ট। তবে সেই সূত্র ধরে এও বলতে চাই যে নিরাপত্তা অন্তরায় আগেও ছিল, নিরাপত্তা জনিত সমস্যার কারণে অন্তরায় এখনো আছে এবং ভবিষ্যতেও যে থাকবে না সে বিষয়ে কিন্তু বলা যায় না। কিন্তু শুধুমাত্র এটা কি অন্তরায় মনে না করে নিরাপত্তা জনিত যে প্রয়োজনগুলো রয়েছে দক্ষিণ এশীয় দেশে, যেমন জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য নন ট্রেডিশনাল সিকিউরিটি যে চ্যালেঞ্জেস গুলো মোকাবেলা করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু সার্ক একীভূত হয়ে কাজ করতে পারে এবং সে বিষয়ে আমি মনে করি যে ভারতের একটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণের প্রয়োজন রয়েছে বা অবকাশ রয়েছে। তবে এর সাথে এও বলতে চাই যে নিরাপত্তা বিষয়গুলোকে আরেকটু সার্কের মধ্যে যাতে আরো ভালো করে আলোচনা করা যায় সে বিষয়ে কিছু সংস্কার করা প্রয়োজন। পর্যবেক্ষকদের কথা একটু আগে এসছে, আমি এ বিষয়ে একটু যোগ করতে চাই যে অধ্যাপক ইমতিয়াজ যেটা বললেন যে পর্যবেক্ষকরা আসছেন, পর্যবেক্ষকরা ভাষণ দিয়ে চলে যাচ্ছেন, এই যদি পর্যবেক্ষকদের ভূমিকা হয় তাহলে কিন্তু জিনিসটা যথার্থ হচ্ছে না। এখানে চীন, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যেসব পর্যবেক্ষক রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি পর্যবেক্ষক রাষ্ট্র, তাদের ভূমিকাটিকে আরো জোরালো করা প্রয়োজন। আমরা আসিয়ানের ডায়ালগ পার্টনার দেখেছি, আমরা হয়তো সার্কের ক্ষেত্রে ডায়ালগ পার্টনারের কথা চিন্তা করতে পারি, আরো কিছু দেশকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি যাদের কাছ থেকে আমরা হয়তো অনেক কিছু গেইন করতে পারবো। তবে এই বিষয়ে আমার মনে হয় নতুন করে চিন্তা করার অবকাশ রয়েছে বলে আমি মনে করি।
জি, আমাদের পরবর্তী কলার নিউ ইয়র্ক থেকে কল করছেন সালাউদ্দিন আহমেদ। হ্যালো,
আমার নাম সালাউদ্দিন আহমেদ, আমি নিউ ইয়র্ক প্রবাসী। তো আমাদের সাপ সম্মেলন শুরু হয়েছে, আমরা পত্রপত্রিকা এবং মিডিয়ার খবরে জেনেছি এবং একসময় শুরুতেই এই সার্ক সম্মেলন পজিটিভ আমরা দেখেছি, অ্যাক্টিভ ছিল, বর্তমানে এখন মনে হচ্ছে এটা নিষ্ক্রিয়। এবং আমার একটা প্রশ্ন আছে যে শুনছি যে সেই এই সার্ক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যদিও আমি জানি গতকাল প্রেসিডেন্ট বলেছেন যে কিছু কিছু সমস্যা আছে বাংলাদেশ ভারতের মধ্যে বা অন্যান্য দেশগুলোর মধ্যে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ক্ষেত্রে নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে যেগুলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা খুবই ছিল বলে আমি জেনেছি। আমাদের কূটনৈতিক এবং অন্য দেশগুলোর কূটনৈতিক সেই সমস্যাগুলোর সমাধান ব্যাপারে কতটুকু ভূমিকা রাখতে পারবেন বা তাদের কতটুকু সদিচ্ছা আছে বা আদৌ কি তারা এই সার্ক, এটা কি নামে শুধু সার্ক থাকবে নাকি সার্কের সেই যে আসল চেতনা সেটা কি তারা সম্বন্ধ করতে পারবে দক্ষিণ এশীয় দেশগুলোর সৌহার্দ সম্প্রীতি বৃদ্ধির মধ্যে?
ঘুরে ফিরে ওই একই জায়গায় চলে আসছে বিপদটা, ব্যাপারটা। তো সার্কের চেতনা বিশ্লেষণ করবেন প্রফেসর ইমতিয়াজ।
দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম ইজ ইন্ডিয়া।
জি জি।
না, আমি প্রশ্নটার আগে উত্তর দিই
যে
প্রথমত আমাদের সার্ক নিশ্চয়ই হতে পারে, সার্ক একটা সফল ইউনিয়ন হতে পারে, সেটা একটু হয়তো সময় লাগতে পারে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যতক্ষণ না আমাদের নিজেদের মধ্যে যা ফুল ভ্রান্তি বা সাসপিশনস আছে সেগুলো যতক্ষণ আমরা কাটিয়ে উঠতে পারছি সেটা সময় লাগবে। তবে তারও বেশি কানেক্টিভিটি এবং ট্রেড, এই দুটো কিন্তু অপেক্ষা করে না কারোর জন্য। কোন ইউনিয়ন আপনি তৈরি করুন আর না করুন, এগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই জন্য হয়তো ফলস্বরূপ আমরা কানেক্টিভিটি বাংলাদেশের সঙ্গে যেমনি আপনি যদি ধরেন যে আমরা অনেক এগিয়ে গেছি, তার কারণ হচ্ছে যে যদি নাও এগিয়ে যাই, ইনফরমাল ট্রেড, ইনফরমাল কানেকটিভিটি এত বেশি বেড়ে গেছে যে কোনো জায়গা থেকে নদী পার করে একটা লোক অন্য পারে চলে যেতে পারে, যে কোনো জায়গা থেকে একটা কাটা বা একটা কাটা তারের ফেন্স কে ক্রস করে যে কেউ চলে যেতে পারে, সেজন্য কানেকটিভিটিটা বেড়ে গেছে। আপনি যদি দেখেন যে গুডস মুভমেন্টের উপরে যে প্রোটোকল সাইন করা হয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ইন্ডিয়া নেপাল, ইন্ডিয়া শ্রীলঙ্কা, সেগুলোতে এরপরে বলতে পারেন আপনি যে কোনো ট্রাক নিয়ে বা গাড়ি নিয়ে আপনি ঢাকা থেকে বেরিয়ে দিল্লি আসতে পারেন, দিল্লির থেকে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে আবার যদি ইচ্ছে করেন ভুটানের দিকে এগিয়ে যেতে পারেন, সেটা অনেকটা এগানো। এটা কিন্তু একটা ছোট পদক্ষেপ নয়,
আপনি যদি মনে করেন, আপনি মনে করবেন যে 1964 আগে এই কাজটা আপনি করতে পারতেন, তারপরে কিন্তু বিরাট বড় হায়াটাস ছিল, সেটাকে ব্রিজ করার একটা চেষ্টা হয়েছে, এটা একটা বড় জিনিস। ট্রেড ইন এনার্জি, এটা একটা বড় আমার মনে হয় মেজর যেটা এই সার্ক সম্মেলনে না হয়েছে, যে ঠিক হয়েছে দেল বি আ ট্রেড বিটুইন সার্ক মেম্বার্স ইন এনার্জি, এটা কিন্তু আগে ছিল না। এটা পসিবল হয়েছে কারণ গ্রিড কানেক্টিভিটি হয়েছে বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষ ভুটানের মধ্যে। যদি ভারতবর্ষের গ্রিডের সঙ্গে বাংলাদেশ মিশে যায়, অটোমেটিক্যালি বাংলাদেশ ভুটানের থেকে পাওয়ার কিনতে পারে, নেপালের থেকে কিনতে পারে। এটা একটা বড় একটা বড় ধরনের আমি বলতে পারি যে একটা বিশাল একখানা স্টেপ ফরওয়ার্ড হয়েছে। এখন কথা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গেও সেই কানেক্টিভিটি এগিয়ে যাচ্ছে। যতই আমরা ক্রস বর্ডার ফায়ারিং ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ডিসকাশন করি, কিন্তু নিচের দিক দিয়ে ট্রেড কিন্তু এগিয়ে যাচ্ছে। সেখানেও কথা চলছে যে পাঞ্জাব থেকে পাকিস্তান, আমাদের পাঞ্জাব থেকে পাকিস্তানে রিফাইন পেট্রোলিয়াম প্রোডাক্টস যাবে, হারের থেকে কয়লা হয়তো আমাদের এদিকে এদিকে আসবে। এগুলো কিন্তু চলছে এবং এগুলো অনেকটা এগিয়ে গেছে। ইনফ্যাক্ট
জয়ন্ত রায়চৌধুরীর এই বক্তব্যের সময় তিনটে শব্দ বিশেষ প্রণিধানযোগ্য, কাঁটাতারের বেড়া, ক্রস বর্ডার ফায়ারিং এবং কানেক্টিভিটি। প্রফেসর ইমতিয়াজ, অনেকে মনে করছেন যে এই কাঁটাতারের বেড়া বা ক্রস বর্ডার ফায়ারিং এগুলো কানেক্টিভিটিকে প্রতিহত করছে, থামিয়ে দিচ্ছে, রাশ টেনে ধরছে, বিশ্লেষণ করবেন?
হ্যাঁ, হচ্ছে তো বটেই, কোনো সন্দেহ নেই। তবে ওই যে জয়ন্তবাবু যেটা বললেন যে আস্তে আস্তে হবে, কি বলা হয়, মানে একসময় হবে, ধীর গতিতে হবে, তো আমার ওই কথা শুনে সুনীলের একটা কবিতা মনে পড়ে গেল। সুনীলের একটা কবিতা আছে, নাদের আলী আমি আর কত বড় হব। মানে কথা হচ্ছে 33 বছর তো পার হয়ে গেল। তো জিনিসটা হলো যে আমি মনে করি যে যেভাবে যাচ্ছে তাতে কিন্তু মানুষের হতাশা বেড়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ায়। তার একটা সহজ উদাহরণ আমি দিতে পারি, সেটা হলো কাঠমান্ডুতে সার্ক সামিট শুরু হওয়ার ঠিক আগে 3 দিনই, যেখানে যেটা মুনিরও বলতে ছিল, যদিও আমরা সেই অনুষ্ঠানে যাইনি, কিন্তু তার আগে কিন্তু পিপলস সার্ক সামিট হচ্ছিল এবং তারাও পিপলস সার্ক সামিট হয়েছে। মজার ব্যাপার হলো ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, এরা যখন রিজিনাল ইন্টিগ্রেশন বা রিজিনাল কি বলা হয় কাঠামোর মধ্যে গেছে, আমরা কিন্তু কখনো শুনিনি পিপলস ইউরোপিয়ান ইউনিয়ন বা পিপলস আসিয়ান। তাতেই বোঝা যাচ্ছে যে এই সার্কের যে রাষ্ট্রগুলো এবং পিপলস যে অ্যাসপিরেশন, এর মধ্যে কিন্তু মৌলিক পার্থক্য হয়ে যাচ্ছে এবং পিপলস সার্ক তাদের চিন্তা ভাবনায় কিন্তু অনেক এগিয়ে আছে। সেটা আমলাতান্ত্রিকতার কারণে এখন পর্যন্ত কিন্তু মূল সার্কে আসেনি, এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তাতে বোঝাই যাচ্ছে ওই যে কথাটা আমি বললাম যে কানেক্টিভিটি অফ মাইন্ড যদি আমি না করি, তাহলে কিন্তু বারবার ওই আমি অপেক্ষা করতে থাকবো এবং আমি ওই বাইল্যাটারালিজমের মধ্যেই থাকবো, কারণ আমার মধ্যে সাউথ এশিয়াননেস কিন্তু আসেনি। আমি সবসময় বলি খুব সহজ কিন্তু বাংলাদেশি হওয়া, খুব সহজ ভারতীয় হওয়া, খুব সহজ পাকিস্তানি হওয়া, খুব সহজ শ্রীলঙ্কান হওয়া বা নেপালি হওয়া, কিন্তু খুব কঠিন সাউথ এশিয়ান হওয়া বা দক্ষিণ এশিয়া হওয়া, এটা কিন্তু খুব কঠিন। এটা প্রচন্ড একেবারে কি বলা হয় নতুন ধরনের মাইন্ডসেট দরকার। তো কাঁটাতার থেকে শুরু করে আমি একাধিক সমস্যা তৈরি আনতে পারি, কিন্তু জিনিসটা হলো আমাকে এগিয়ে যেতে হবে। তো সেই লিডারশিপের অভাব কিন্তু আমি এবারও দেখলাম, অনেকেরই আশা ছিল কিন্তু দেখা গেল যে এবারও হলো না।
জি, আমাদের পরবর্তী কলার দোহা কাতার থেকে কল করছেন নূর মোহাম্মদ। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে।
জি,
আজকে সম্মানিত প্যানেলে আমার প্রথম মন্তব্য হলো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠন করা হয়েছিল, তা বাস্তবায়নে অনেকাংশে ব্যর্থ। যেমন গ্যাস, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, পানি, সীমান্ত এবং দারিদ্রতা ইত্যাদি। বিশেষ করে ভারত প্রায় সময় বলে থাকেন কাজের সন্ধানে অসংখ্য বাংলাদেশি ভারতে অবৈধ অভিবাসী হয়ে থাকেন, অথচ পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে বৈধ পথে যে পরিমাণ অর্থ প্রবাসীদের কাছ থেকে আসে, সে পরিমাণ অর্থ অবৈধভাবে ভারতে চলে যায়। সাথে রোহিঙ্গা সমস্যা তো আছেই। আমার প্রশ্ন হলো এই সকল সমস্যা সমাধানে ব্যর্থতার কারণ কি? উদ্যোক্তা বাংলাদেশের রাজনৈতিক হীনমন্যতা দায়ী নয় কি, নাকি প্রতিবেশী শক্তিদ্বয় ভারতের অসহযোগিতা দায়ী? বিস্তারিত বলবেন কি? ধন্যবাদ সবাইকে।
জয়ন্তবাবু, বলবেন?
না, প্রথমত এই কথা বলবো যে আমরা, আমি কিন্তু একমত নয় বাকি যারা বলছিলেন যে আমরা খুব ধীর গতিতে যাচ্ছি, আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। মনে রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন কনসেপ্টটা কিন্তু অনেক পুরনো, অনেক বছর লেগেছে, অনেক যুদ্ধ হওয়ার পরে কিন্তু ইউরোপ এক হয়েছে। কত শত বর্ষেও কিন্তু ইউরোপে দুটো বড় বড় যুদ্ধ হয়ে গেছিল, যেটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়ার বলি অ্যাকচুয়ালি ইউরোপিয়ান ওয়ার ছিল। আমাদের কিন্তু সেরকম কোন রকম যুদ্ধ হয়নি, সেদিক দিয়ে আমরা অনেক সিভিলাইজেশনাল টার্মসে বলবো অনেক এগিয়ে আছি। হ্যাঁ, যে আপনি যদি বলতে চান যে ইউরোপিয়ান যেখানে পৌঁছেছে বা আসিয়ান যেখানে পৌঁছেছে সেখানে আমরা পৌঁছাইনি, হ্যাঁ নিশ্চয়ই আমরা পৌঁছাইনি, কিন্তু সেই দিকে আমরা এগাচ্ছি, সেটা একটা বিরাট বড় জিনিস, সেটা সেই সেই কথাটাই একটা বড় জিনিস। অনেকগুলো ক্ষেত্রে কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি, অনেকগুলো ক্ষেত্রে কানেক্টিভিটি কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে, সেটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত এই যে ফুড ব্যাংকের কথা হচ্ছে, যিনি যে কথাটা বলছেন আমাদের দোহার থেকে, যিনি টেলিফোন করছিলেন যে পভার্টি রিডাকশনের কি চেষ্টা করা হচ্ছে, এটা ফুড ব্যাংক করা হচ্ছে, সেটা ইনিশিয়াল খুব বড় একটা স্টেপ। তার মানে হচ্ছে যেখানে হঠাৎ করে খাবার অসুবিধা হবে বা খাদ্যদ্রব্যর কোন রকমের যেখানে কমতি পড়বে সেখানে সেই ফুড ব্যাংক থেকে খাবার দেওয়া হবে। এটা ফুড সিকিউরিটি, এটা প্যান সাউথ এশিয়ান ফুড সিকিউরিটির বন্দোবস্ত করা হচ্ছে। ভারতবর্ষ এটা নিয়ে 60-এর দশক থেকে কাজ করেছিল, যখন ভারতবর্ষ আপনারা মনে পড়বে যখন খুবই আমাদের খাদ্যর অসুবিধা হয়েছিল, সেই সময় একটা চেষ্টা করা হয়েছিল গ্রিন রেভলিউশন আনার। সেই গ্রিন রেভলিউশনের সাফল্যের পরে মোটামুটি ফুড সিকিউরিটি ভারতবর্ষ পেয়েছিল। এখন সাউথ এশিয়া স্তরে আমরা চিন্তা করছি এই ফুড সিকিউরিটি যাতে আসে, কোথাও যদি হঠাৎ করে ড্রাউট হলো বা ক্লাইমেট চেঞ্জের জন্য কোথাও হঠাৎ বিশাল একখানা ফ্লাডিং হলো, যেটা পাকিস্তানে খুব রিসেন্টলি হয়েছিল, সেখানে এই ফুড সিকিউরিটি ব্যাংকটা কিন্তু একটা বিরাট বড় একটা সেফটি মেজার আগেইনস্ট পভার্টি। আমার মনে হয় এই জিনিসগুলো, এই যে প্রক্রিয়াটা যেটা শুরু হয়েছে সাউথ এশিয়ার, 30 বছর লেগেছে ঠিকই, কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি। আপনারা যদি ইউরোপিয়ান ইতিহাসের সঙ্গে আমাদের তুলনা করেন, সেই হিসেবে কিন্তু আমরা কোলাপস করেছি, ডেভেলপমেন্টাল প্রসেসটা অনেক শর্ট করে ফেলেছি, যে জিনিসটা বাকি ইউরোপ করতে অনেক হয়তো সেঞ্চুরি লেগেছে, সেখানে কিন্তু আমরা অনেক কম বয়সে কম সময়ের মধ্যে সাউথ এশিয়াকে আবার জুড়ে তৈরি করার চেষ্টা করেছি।
জি, আমাদের পরবর্তী কলার লন্ডন থেকে কল করছেন সৈয়দ মনসুরউদ্দিন। হ্যালো।
হ্যালো, আমি সৈয়দ মনসুরউদ্দিন লন্ডন থেকে বলছি। যে সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে আজকে যে আলোচনা হচ্ছে, তার বিষয়ে আমার মন্তব্য হচ্ছে যে সার্ককে আরো গতিশীল করার জন্য আমাদের ওই অঞ্চলের রাষ্ট্রনায়কদের আরো বিশেষ ভূমিকা নেওয়া দরকার। আমরা জানতে পেরেছি যে চায়নাকে এর সাথে সংযুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তো চায়না যদি এর সাথে যোগ হয় আমার মনে হয় এটা ভালোই হবে, তবে সেটা যাতে আনুষ্ঠানিকতা এবং বার্ষিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যাতে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা কার্যকরী সংগঠন হিসেবে একটা গড়ে উঠতে পারে, আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্য গড়ে উঠতে পারে, সে বিষয়টির দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। আমি বলবো যে এখনো সার্ক তেমন কার্যকরী হয়ে উঠতে পারেনি, অনেকগুলো ইস্যুই সমাধান করা যেতে পারে সার্ককে কার্যকর করার মাধ্যমে। ধন্যবাদ।
আমরা সৈয়দ মনসুরউদ্দিনের এই মন্তব্যর উপরে মন্তব্য নিয়েই উপসংহার টানবো অনুষ্ঠানের, কারণ হাতে একদম সময় নেই। তবে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন বাবুল, তার প্রশ্নটা নিয়ে নি। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি,
আমি একজন প্রবাসী বাংলাদেশি, আমি নিউ ইয়র্কে থাকি, আমার নাম এজে এম বাবুল। সার্ক সম্মেলন সম্পর্কে আমার একটা কোশ্চেন ছিল। সার্ক সম্মেলন আগের মতো এখন কোনো আলোচনায় খুব একটা দেখা যায় না, এর কারণটা জানতে পারি?
জি বাবুল, আমরা এটা নিয়েও কথা বলেছি ইতিমধ্যেই। তো আমরা এখন উপসংহার টানবো অনুষ্ঠানের প্রথমেই যাচ্ছি শাফকাত মুনিরের কাছে, আধ মিনিট করে সময় প্লিজ।
সার্কের কাছে মানুষের প্রত্যাশা এখনো অনেক, প্রত্যাশা প্রাপ্তির মধ্যে একটা গরমিল অবশ্যই রয়েছে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এখনো আশাবাদী থাকা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন বা আসিয়ানের দিকে শুধু তাকিয়ে থেকে নয়, বরং সার্ককে আরো কিভাবে গতিশীল করা যায়, সার্কের কার্যক্রমের মধ্যে আরো কি করে প্রাণের সঞ্চার করা যায়, সে বিষয়ে আমাদেরকে সচেষ্ট হতে হবে। 30 বছরে যেমন প্রত্যাশার সাথে প্রাপ্তির গরমিল রয়েছে, সে সাথে অগ্রগতিও কিন্তু হয়েছে অনেক, সেগুলোকে সাথে নিয়ে সামনে কি করে এগোনো যায়, এবং দক্ষিণ এশিয়ার সামনে যে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো কিভাবে একত্রে মোকাবেলা করা যায়, সেটাই সার্কের কাছে আমাদের প্রত্যাশা।
খুব সংক্ষেপে
আমার মনে হয় যে সময় এসেছে, ওই যেটা বললাম যেহেতু পিপল সার্ক নামে একটা জিনিস চলে এসেছে,
জনগণের অ্যাসপিরেশন আসলে দেখা দরকার, না হলে এক ধরনের হতাশা চলে আসবে এবং সেখান থেকে আরো নতুন ধরনের অঘটনা ঘটবে। চার্টারের ব্যাপারে আমার মনে হয় রিভিজিট করা দরকার, কারণ চার্টারটা কোনো বেদবাক্য না যে একেবারে কিছুই করা যাবে না। এত বছর পরে আরেকবার দেখা দরকার যে আসলে কি দরকার এবং সেখানে